আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্র আত্মারে দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে ব্যক্তি এই ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্র পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে, তাকে সাহাবা ও আহলে বাইতের বাণী সমগ্রের উপর আমল করা ও তা প্রসার করার তৌফিক দান করো এবং তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করা আহলে সুন্নতের নিদর্শন। মুঝে তুম মাসলাকে আহমদ রেজা পর ইস্তিকামত দো, বানু খিদমত গুজার আহলে সুন্নত ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে জ্ঞানার্জনকারীর মর্যাদা। যে তোমাদের পূর্বে কোনো ইলম অর্জন করে নিল, তবে সে সেই ব্যাপারে তোমাদের নির্দেশক, হোক সে বয়সে তোমাদের ছোট। ওলামাগণ আম্বিয়াদের ওয়ারিশ। দুনিয়ায় মানুষের সর্দার হল দানশীল, আর আখিরাতে দিনদার এবং জ্ঞানী ও অনুগ্রহশীল হবে। কেননা ওলামায় কিরাম হলেন আম্বিয়াগণের ওয়ারিশ। উচ্চ মর্যাদাবান কে? আরজ করা হল, মানুষের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাবান কে? বললেন, যার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। দুনিয়া ও আখিরাত। দুনিয়া হলো ঘুম অর্থাৎ উদাসীনতার জায়গা, আর আখিরাত হলো জাগরণের জায়গা, এবং আমরা এর মাঝে চিন্তিত স্বপ্নের মতোই। সত্যিকার ধার্মিক। হযরত আলী বিন হুসাইন অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইকে ধার্মিক অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্ত ব্যক্তির গুণাবলীর ব্যাপারে জিজ্ঞাসা করা হল। তখন তিনি বললেন যে পাথর ব্যতীত গন্তব্য পর্যন্ত পৌঁছে, নিজের মৃত্যুর দিনের প্রস্তুতি রাখে এবং আখিরাতের আগ্রহে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে যায়। ভালো ও মন্দের আয়না। চিন্তা ভাবনা এমন এক আয়না যা মুমিনকে তার ভালো ও মন্দ দেখিয়ে দেয়। ওই ব্যক্তির প্রতি বিস্ময়। আমার ওই গর্ব করা অহংকারীর প্রতি বিস্ময় হয় যে কাল পর্যন্ত শুধু অপবিত্র পানির ফোঁটা ছিল এবং কিছুদিন পর অর্থাৎ কবরে পচা গলিত লাশ হয়ে যাবে। আর আমার এমন ব্যক্তির প্রতি খুবই বিস্ময় হয় যে আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে সন্দেহ করে, অথচ সে নিজের সৃষ্টি হওয়াকে দেখছে যা সৃষ্টিকর্তার অস্তিত্বের স্পষ্ট দলিল। আর আমার এমন ব্যক্তির প্রতিও বিস্ময় হয় যে কিয়ামতের দিন আবারও জীবিত হওয়াকে অস্বীকার করে, অথচ সে প্রথমবার সৃষ্টি হওয়াকে দেখেছে। কেননা যে প্রতিপালক প্রথমবার সৃষ্টি করতে পারেন, তিনি দ্বিতীয়বারও জীবিত করতে পারেন। আর আমার এরূপ ব্যক্তির প্রতিও বিষয় হয় যে ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার জন্য তো কাজ করে, কিন্তু সর্বদা স্থায়ী ঘরকে অর্থাৎ আখিরাতকে ছেড়ে দিয়েছে। আর রুহুল বয়ান প্রণেতা শেখ ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো কিছু বৃদ্ধি করেছেন। বুদ্ধিমানদের জন্য আবশ্যক যে তারা যেন মৃত্যু আসার পূর্বে এই কাজগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। তাদের উচিত যে আল্লাহ পাককে স্মরণ রেখে সত্যের পথে সকাল সন্ধ্যা চেষ্টা করা এবং মৃত্যুর পূর্বে এর প্রস্তুতি নিয়ে রাখা। কেননা সময় বাতাসের গতির ন্যায় অতিবাহিত হচ্ছে। ওই লোকেরা কোথায় যারা নবী ও রাসূলকে অস্বীকার করত আর তাদেরকে অস্বীকার করতে থাকে? আল্লাহর শপথ, তারা মারা গেছে ও অতি শীঘ্র এ সমগ্র বিশ্বজগৎ শেষ হয়ে যাবে। ব্যাস এই বিশ্বজগতে ফেরিস্তা, জিন ও মানুষের মধ্যে কেউ অবশিষ্ট থাকবে না। আমলনামা বন্ধ করে দেওয়া হবে এবং কিয়ামত সংঘটিত হবে। এতে সকল ছোট বড় আমল প্রকাশ হয়ে যাবে। হায় আফসোস, দুর্ভাগ্যের অপমান ও অপদস্থতা, নেককার লোকদের সৌভাগ্য। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার নিকট মৃত্যুর স্মরণ, নেকের উপর অটলতা এবং জাহিরি ও বাতিনি ভাবে সরল পথে চলতে থাকা প্রার্থনা করছি। হে মহা ক্ষমতাবান, হে সাহায্যকারী, আমরা দুর্বলদের সাহায্য করো। আমিন। অবাধ্য শরীর। নিশ্চয়ই শরীর যখন অসুস্থ হয় না তখন অবাধ্য হয়ে যায়, আর অবাধ্য শরীর থেকে কল্যাণের কোনো আশা থাকে না। না জেনে কারো ব্যাপারে কথা বলবে না। কোনো ব্যক্তি অন্য কারো ব্যাপারে এমন কোন কল্যাণের কথা বলবে না যা সে নিজেও জানে না, কেননা হয়তো সে তার ব্যাপারে এমন কোন মন্দের কথাও বলে দিবে যা তার জানা নেই। আর যখন তোমাদের মধ্যে দুজন লোক আল্লাহ পাকের অবাধ্যতার প্রতি বন্ধুত্ব করে নেয়, তবে সেই দুজন আল্লাহ পাকের অবাধ্যতাতেই পৃথক হয়ে যায়। সত্যিকার ভ্রাতৃত্ব। তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দিনী ভাইয়ের পকেটে হাত দিয়ে তার অনুমতি ব্যতীত নিজের ইচ্ছা মতো কোনো কিছু বের করতে পারো? সে উত্তর দিল না। তখন তিনি বললেন, যদি এমন হয় তবে তোমরা উভয়ের মধ্যে এখনো পর্যন্ত সত্যিকার ভ্রাতৃত্ব নেই। বন্ধুত্ব ও শত্রুতায় সতর্কতা। কোনো ব্যক্তির সাথে কখনোই শত্রুতা রাখবে না, যদিও তোমার মনে হয় যে সে তোমার ক্ষতি করবে না, এবং কারো উপকার কখনোই নিকৃষ্ট মনে করবে না, যদিও তোমার মনে হয় যে সে তোমার কোনো ক্ষতি করবে না। কেননা তোমরা জানো না যে কখন তোমাকে তোমার বন্ধুর প্রয়োজন হয়ে যায়, আর তোমরা জানো না যে কখন নিজের শত্রুকে ভয় করতে হবে। আর যখন কেউ তোমার নিকট অপারগতা ক্ষমা প্রার্থনার কোনো কারণ নিয়ে আসে, তবে তার অপারগতা কবুল করো, যদিও তোমরা জানো না সে ব্যক্তি মিথ্যুক। তাকদীরের উপর সন্তুষ্ট থাকুন। তাকদীরের অপছন্দনীয় কাজ অর্থাৎ কঠোরতা, এর প্রতি সন্তুষ্ট থাকা নিশ্চিত যে উচ্চ মর্যাদার অন্তর্ভুক্ত। কঠোরতায় ধৈর্য ধারণ করো। হে আমার সন্তান, কঠোরতায় ধৈর্য ধারণ করো, কারো হক নষ্ট করো না, এবং নিজের ভাইকে এমন কাজে নিক্ষেপ করো না যার ক্ষতি তোমাদের জন্য এর অস্থায়ী উপকার থেকে বেশি হয়। অন্তরে ভালোবাসা প্রদানের মাধ্যম। নিশ্চয়ই সে তোমাকে নিজের ভালোবাসার কয়েদি বানিয়ে নিয়েছে, যে তোমার অনুগ্রহ মান্য করাতে অগ্রগামী হলো। দানশীল কে? দানশীল সে নয় যে চায় তাদেরকে দেয়, বরং দানশীল সে যে আল্লাহ পাকের অনুগতদের হক আদায় করাতে অগ্রগামী হয় এবং নিজের প্রশংসা কামনা করে না। তবে শর্ত হলো যে যেন আল্লাহ পাকের দরবার থেকে পরিপূর্ণ সওয়াবের বিশ্বাস রাখে। দানশীল ও কৃপণের মধ্যে পার্থক্য। দানশীল আল্লাহ পাকের অনুগ্রহের উপর খুশি থাকে, আর কৃপণ নিজের সম্পদের উপর গর্ব করে থাকে। মেহমানদারি উন্নত চরিত্রের নিদর্শন। উন্নত চরিত্রের নিদর্শন হলো বান্দা তার মেহমানদের সঙ্গে মেহমানদারি করা, যেমনটি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজে তার পরিবারের সাথে মেহমানদের মেহমানদারি করতেন। কিয়ামতে প্রশান্তিময় চোখ। কিয়ামতের দিন তিনটি চোখ ব্যতীত সকল চোখ জাগ্রত অর্থাৎ পেরেশান থাকবে। নাম্বার ১, ওই চোখ যা আল্লাহ পাকের পথে জাগ্রত থাকে। নাম্বার ২, ওই চোখ যা আল্লাহ পাকের হারামকৃত কাজ থেকে বাঁচতে থাকে। নাম্বার ৩, ওই চোখ যা আল্লাহ পাকের ভয়ে কান্না করতে থাকে। রমজানে উদাসীনতায় থাকাদের প্রতি বিস্ময়। ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈদের দিন মানুষদেরকে দেখলেন যে তারা হাসছে, তখন তিনি বলেন, নিশ্চয় আল্লাহ পাক রমজান মাসকে নিজের সৃষ্টির জন্য আমলের ময়দান বানিয়েছেন, যাতে লোক তার পছন্দনীয় কাজ আদায় করার সাথে অগ্রগামী হয়ে যায়। অতএব একটি সম্প্রদায় এ ব্যাপারে অগ্রগামী হলো, তখন তারা সফল হয়ে গেল, এবং একটি সম্প্রদায় পেছনে রয়ে গেল, ফলে তারা ক্ষতিতে রয়েছে। তবে তখন উদাসীনতায় থেকে হাস্যরতদের প্রতি বিস্ময় যে যাতে নেককার লোকেরা সফল হয় এবং খারাপ কাজের লোকেরা ক্ষতিতে থাকে। আল্লাহর শপথ, যদি পর্দা উঠিয়ে দেওয়া হয় তবে নতুন কাপড় পরিধান করা এবং চুল আসরানো নেক লোকেরা নিজের উপর হওয়া অনুগ্রহের কৃতজ্ঞতায় এবং মন্দ লোকেরা নিজের গুনাহের উপর লজ্জিত হওয়াতে লিপ্ত হয়ে যাবে। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বিচক্ষণতার উপস্থিতি নিরাপত্তার নিদর্শন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, আর মূর্খদের জন্য বিস্তারিত বর্ণনাও অনুপকারী। এবং যদিও যতই উপকারী বিষয় হোক না কেন, খারাপভাবে শোনা অবস্থায় তা দ্বারা উপকারিতা অর্জন করা যায় না। কথাবার্তার কৌশল ও ভুল ত্রুটি থেকে সুরক্ষা। যদি মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় প্রশ্নাবলীকে প্রাধান্য দেয় এবং বয়ানের যথার্থতা জেনে নেয়, তবে সে নিজের অন্তরে ঝুলে থাকা কথার গভীরেও পৌঁছে যেতে পারবে। তাছাড়া এতে তার এমন বিশ্বাস নসিব হবে যা তাকে নিজের আমলের ফলাফল ব্যতীত মানুষের পক্ষ থেকে সৃষ্টি করা সকল অবস্থায় ত্রুটি থেকে সুরক্ষিত রাখবে। কিন্তু এরূপ কাজ পর্যন্ত অল্প সময়ে পৌঁছা আর তা একটু চিন্তা ভাবনা দ্বারা অর্জিত হয় না, বরং এর জন্য তাকে অনেক গভীরভাবে এমন লোকদের যাচাই বাছাই করতে হবে যারা অজ্ঞতা, আত্মভোলা এবং চাহিদার অতলে আর ইলিম থেকে উদাসীন হয়ে খারাপ কাজে লিপ্ত রয়েছে। গীবত থেকে বেঁচে থাকার প্রতিদান। কাউকে গীবত করতে শুনে বললেন, গীবত থেকে বেঁচে থাকো, কেননা এটি জাহান্নামের কুকুরের খাবার। তাছাড়া যে ব্যক্তি মানুষের সম্মান ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকে, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার গুনাহের মার্জনা করবেন। প্রিয় ইসলামী ভাইরা, কারবালার মজলুম হযরত ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি গীবতকারীকে মানবরূপী কুকুরের সাথে এই কারণে তুলনা করেছেন যে কোরআনে মাজিদ ও হাদিসে মোবারকায় গীবতকে মৃতের মাংস খাওয়ার মতো বলা হয়েছে, আর মৃতের মাংস খাওয়া কুকুরের কাজ। অতএব গীবতকারী যেন কুকুরের মতো হয়ে মানুষের দল থেকে বের হয়ে গেছে। কেননা যদি মানুষ হতো তবে তাদের মাঝে মানুষের গুণাবলী থাকতো, আর মানুষের স্বভাব তাদের মাঝে পাওয়া যেত। কারো গীবত করত না, কারো মাংস কুকুরের মতো খেত না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগের ক্ষতি। রাগের অবস্থায় বান্দা আল্লাহ পাকের গজবের অধিক নিকটবর্তী হয়ে যায়। কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই, কেউ অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দেখাবে না, কেননা তোমরা সবাই গোলাম অর্থাৎ বান্দা হও, আর তোমাদের মনিব অর্থাৎ পালনকর্তা একই। মৃত্যুকে অস্বীকার করা যায় না। ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির শাহজাদার ইন্তিকাল শরীফ হলো, তখন তিনি প্রলাপ অর্থাৎ উচ্চ আওয়াজে কান্না করলেন না এবং বললেন, এটি অর্থাৎ মৃত্যু এমন বিষয় আমরা যার আশা রাখি, ব্যাস যখন তার এসে গেল তখন আমরা তা অস্বীকার করি না। সবচেয়ে বড় একাকিত্ব। সবচেয়ে বড় একাকিত্ব হলো নিজের প্রিয়দের হারিয়ে ফেলা। ইমাম জাইনুল আবেদিনের দোয়া। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন তুহাসসিনা ফি লাওয়াইল উয়ুনি আলানিয়াতি ওয়া তুকাব্বিহা ফি খাফিয়াতিল উয়ুনি সারিরাতি, আল্লাহুম্মা কামা আসাতু ওয়া আহসানতা ইলাইয়া ফাইযা উদতু ফাউদ আলাইয়া।
অর্থাৎ হে আল্লাহ পাক, আমি এই বিষয়ে তোমার আশ্রয় প্রার্থনা করছি যে আমার জাহিরি কাজ তো ভালো কিন্তু গোপন কাজ খারাপ হওয়া থেকে, হে আল্লাহ পাক, আমার মন্দ আমলের পরও যেভাবে তুমি আমার সাথে কল্যাণময় আচরণ করেছো তেমনি ভাবে যদি আবারও আমার দ্বারা অলসতা হয় তবে তুমি আমার সাথে মার্জনাসুলভ আচরণই করো। ইবাদতের ক্ষেত্রে মানুষের প্রকারভেদ। ইবাদতের ক্ষেত্রে মানুষ তিন প্রকার। নাম্বার এক, কিছু লোক আল্লাহ পাকের ইবাদত ভয়ের কারণে করে থাকে, এটা গোলামের মতো ইবাদত। নাম্বার দুই, কিছু লোক জান্নাত লাভের জন্য ইবাদত করে থাকে, এটা ব্যবসায়ীদের ন্যায় ইবাদত। নাম্বার তিন, আর কিছু লোক কৃতজ্ঞতা হিসাবে ইবাদত করে থাকে, এটা স্বাধীন লোকদের ইবাদত। এটি সম্ভবত মাওলা আলীর উক্তি। সবচেয়ে বেশি শক্তিশালী কে? সবচেয়ে বেশি শক্তিশালী হলো সেই যে আল্লাহ পাকের প্রদত্ত রিজিকের প্রতি অল্পে তুষ্টিতা করে। আমাকে আমার মর্যাদার চেয়ে উন্নীত করো না, আমাকে ইসলামের জন্য ভালোবাসো এবং আমাকে আমার মর্যাদার চেয়ে বেশি উন্নীত করো না। নম্রতার মূল্য, আমি নম্রতার যতটুকু অংশ পেয়েছি এর বদলে যদি লাল উটও পেয়ে যাই তবে আমার তা পছন্দ নয়। দিনই উপকারকারী সহচর্য অবলম্বন করো। হযরত মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন মাদাইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত আলী বিন হুসাইন রহমাতুল্লাহ তাআলা আলাইহিমা নিজের সম্প্রদায়ের হালকা ছেড়ে হযরত যায়েদ বিন আসলাম রহমাতুল্লাহ তাআলা আলাইহির হালকায় গিয়ে বসে যেতেন এবং বলতেন, মানুষ তারই পাশে বসে যে দিনী ক্ষেত্রে তাকে উপকৃত করে। আমাকে অধিকারে কাঁদার জন্য নিন্দা করো না, হে লোকেরা আমাকে অধিকারে কান্নার জন্য নিন্দা করো না, কেননা হযরত ইয়াকুব আলাইহিসসালাম নিজের এক সন্তান অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন তো এমন ভাবে কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গেল অর্থাৎ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেল, অথচ তিনি নিজেই জানতেন না যে সন্তানের উফাত হয়ে গেছে নাকি জীবিত আছেন। আর আমি আমার পরিবারের 14 জন সদস্যকে আমার চোখের সামনে একই যুদ্ধে কারবালার ময়দানে শহীদ হতে দেখেছি, তোমরা কি মনে করো যে তাদের বেদনা আমার অন্তর থেকে বের হয়ে যাবে? ধৈর্যের প্রতিদান। কিয়ামতের দিন এক ঘোষণাকারী ঘোষণা করবে যে ধৈর্য ধারণকারীরা কোথায়। তারা বলবে, আমরা আল্লাহ পাকের আনুগত্যের উপর অটল এবং তার অবাধ্যতা থেকে বিরত ছিলাম। তাদেরকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো, তোমরা সত বলেছ। আল্লাহ পাকে তবাকারীদের প্রতি ভালোবাসা। হযরত আবু জাফর মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত আলী বিন হুসাইন রহমাতুল্লাহ তাআলা আলাইহিমা দুইবার নিজের সমস্ত সম্পদ আল্লাহ পাকের পথে ব্যয় করে দিয়েছেন এবং বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক তওবাকারী গুনাহগার মুমিনকে পছন্দ করেন। নেকি দাওয়াতের গুরুত্ব। আমরুম বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার, অর্থাৎ নেকি দাওয়াত দেয়া ও খারাপ কাজ থেকে নিষেধকারী কাজ ছেড়ে দেয়া ব্যক্তি এমন যেন কিতাবুল্লাহকে পেছনে রেখে দিল কিন্তু যখন সে বাঁচার পথ অবলম্বন করার জন্য এমন করলো তখন তা ভিন্ন। জিজ্ঞাসা করা হলো, বাঁচার পথ কি? বললেন, সে অত্যাচারী বাদশাহের অত্যাচার ও নিপীড়নকে ভয় করলো। জান্নাত কিভাবে প্রার্থনা করবে? তোমাদের মধ্যে কেউ এটা বলো না যে, হে আল্লাহ পাক আমাকে জান্নাত সাদকা করে দাও, কেননা সাদকা তো গুনাহগারদের পক্ষ থেকে হয়ে থাকে। বরং এভাবে বলো, হে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করো বা আমাকে জান্নাত দান করে কৃতজ্ঞ বানাও। আল্লাহর গজব দূরকারী আমল। আমি এই বিষয়টি পেয়েছি যে গোপনে সাদকা করা আল্লাহ পাকের গজবকে দূর করে দেয়। ইমাম জাইনুল আবেদিনের ভাষায় শাইখানের মর্যাদা। এক ব্যক্তি ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলীর খিদমতে উপস্থিত হয়ে আরজ করল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিরূপ মর্যাদা ছিল? ইরশাদ করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের যে মর্যাদা ছিল তা এখনো রয়েছে যে উভয় মনীষী তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন এবং আজও মাজারে তার বন্ধু। ন্যায়পরায়ণের মৃত্যু তোয়াক্কা নেই। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সফরের সময় তার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলেন, আব্বাজান, যখন আমরা ন্যায়ের উপর রয়েছি তখন আমাদের মৃত্যুর কোনো তোয়াক্কা নেই। ইমাম জাইনুল আবেদিনের মিনায় দোয়া। একবার তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিনায় এই দোয়া করেন,
কাম মিন নিআমাতিন আনআমতাহা আলাইয়া ক্বাল্লা লাকা ইনদাহা শুকরি ওয়া কাম মিন বালিয়াতিন ইবতালাইতানি বিহা ক্বাল্লা লাকা ইনদাহা সাবরি ফায়া মান ক্বাল্লা শুকরি ইনদা নিআমাতি ফালাম ইয়াহরিমনি ওয়ায়া মান ক্বাল্লা সাবরি ইনদা বালাই ফালাম ইয়াখযুলনি ওয়ায়া মান রাআনি على الذنوب العظام فلم يفضحني ولم يحتك ستري ويا ذا المعروف الذي لا ينقضي ويا ذا النعام التي لا تحول ولا تزول صل على محمد وعلى آل محمد واغفر لنا وارحمنا.
অনুবাদ: হে আল্লাহ পাক, তোমার নিয়ামতের তুলনায় আমার কৃতজ্ঞতা কম, পরীক্ষায় আমার ধৈর্য কম। হে ওই সত্তা, যে তার নিয়ামতের তুলনায় আমার কৃতজ্ঞতা কম হওয়ার পরও আমাকে সেই নিয়ামত থেকে বঞ্চিত করনি, পরীক্ষায় ধৈর্য কম হওয়ার পরও আমাকে অপমানিত করনি, আমার বড় বড় গুনাহ সম্পর্কে জানার পরও আমাকে অপমানিত করনি, আমার গোপনীয়তা ফাঁস করনি। হে সর্বদা অনুগ্রহকারী, হে স্থায়ী নিয়ামত প্রদানকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের প্রতি রহমত অবতীর্ণ করো এবং আমার প্রতি দয়া করো আর আমাকে ক্ষমা করে দাও। জেনুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলের গুণান্বিত কবিতা। এই কালামে আরবি পংক্তিগুলো ইমাম জেনুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলের সাথে সম্পর্কিত, যার উপর হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি উর্দু ভাষায় একই বিষয়বস্তুর পংক্তি মিলানো হয়েছে।
ऐसा कोई मुहर्रम नहीं पहुंचाए जो पैगाम ए गम तू ही करम कर दे तुझे शाह ए मदीना की कसम हो जब कभी तेरा गुजर बादे सबा سوئے حرم پہنچا میری تسلیم اس جاہے جہاں خیر الامم ان التیاری حسبا یومن الى ارض الحرم بلغ سلامی روزتا فیہا النبی المحتشم میں دوں تجھے ان کا پتا گر نہ تو پہچانے سبا حق نے انہی کے واسطے پیدا کیے ارض و سما رخسار سورج کی طرح ہے چہرہ ان کا چاند سا ہے ذات عالم کی پناہ اور ہاتھ دریا جود کا من وجہہ شمس الدہا من خودہ بدر الدجا من ذاتہ نور الہدا من کفہ بحر الہمم حق نے انہیں رحمت کہا اور شافع اسیا کیا رتبہ میں وہ سب سے سوا ہے خط میں ان سے انبیاء وہ محبیت قرآن ہے ناسک ہے جو ادیان کا پہنچا جو یہ حکم خدا سارے صحیفے تھے فنا قرآنہ برہاننا نسخ لادیان مدد اذ جاءنا احکامہ کل الصحف صار العدم یوں تو خلیل کبریا اور انبیاء با صفا مخلوق کے ہے پیشوا سب کو بڑا رتبہ ملا لیکن ہے ان سب سے سوا در یتیم آمنہ وہی ہے جنہیں کہتے ہیں سب مشکل کشا حاجت روا یا مصطفیٰ یا مجتبی ارحم علی اسیاننا مجبورت اعمالنا طمعنا وذنبا وظلاما اے ماہ خوبان جہاں اے افتخار مرسلی گو جلوہ گر آخر ہوئے لیکن ہو فخر اولی فرقت کے یہ رنج و عنا اب ہوں گے حد سے سوا اس ہجر کی تلوار نے قلب و جگر زخمی کیا وہ لوگ خوش تقدیر ہے اور بخت ہے ان کا رسا رہتے ہیں جو اس شہر میں جس میں کہ تم ہو خسروا سب اولین و آخری تارے ہے تم مہرے مبین یہ جگمگائے رات بھر چمکے جو تم کوئی نہیں اکبادنا مجروح تم من سیف حجر المصطفی طوبی لأہل بلدت فیہا النبی المحتشم اے دو جہاں پر رحم حق تم ہو شافع المجرم ہے آپ ہی کا آسرا جب بولے نفسی مرسلی اس بے کسی کے وقت میں جب کوئی بھی اپنا نہیں ہم بے کسوں پر ہو نظر اے رحمت للعالمین یا رحمت للعالمین انت شافع المذنبین اکرم لنا یوم الحزین فضلا وجودا والکرم اس سالک بدکار کا گو حشر میں کوئی نہیں لیکن اسے کیا خوف ہو جب آپ ہے اس کے معین مجرم ہوں میں غفار رب اور تم شافع المذنبین پھر کیوں کہوں بے کس ہوں میں یا رحمت للعالمین یا رحمت للعالمین ادرک لزین العابدین محبوس ایدی الظالمین فی مرکب والمزدحیم.